नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। श्रीमद्भागवतम सप्तम स्कंध सप्तम अध्याय प्रह्लाद मातृगर्भे की शिखेछिल श्लोक त्रिश एवं इकत्रिश। अच्छा त्रिश नम्बर श्लोक लेखा नहीं तो आमी पढ़े जाच्छी तारपरे इकत्रिश श्लोक आमरा सकले एकसंगे पाठ करब। त्रिश नम्बर श्लोक होच्छे गुरु शुश्रूषया भक्ता सर्वलब्धार्पणेन च संगेन साधु भक्तानां ईश्वराराधनेन च। আমরা একত্রিশ শ্লোকে আসছি। শ্রদ্ধায়া তৎকথায়াম চ কীর্তনৈর গুণ কর্মণাম কীর্তনৈর গুণ কর্মণাম তৎপাদ অম্বুরুহ ধ্যানাত তৎপাদম্বুরুহধ্যানাৎ ইক্ষা অর্হনাদিভিঃ তল্লিঙ্গক্ষে তল্লিঙ্গেক্ষার্হনাদিভিঃ তল্লিঙ্গে ক্ষার্হনাদিভি শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্ণত কীর্তনৈর্গুণকর্মণাম তৎপাদম্বুরুহধ্যানাৎ তল্লিঙ্গে ক্ষার্হনাদিভি श्रद्धया तत्कथायां च कीर्तनैर्गुणकर्मणां तत्पादम्बुरुहध्यानात् तल्लिंगे क्षार्हनादिभि श्रद्धया ऐकान्तिक श्रद्धा सहकारे तत्कथायाम भगवानेर कथा आलोचनाय च एवं कीर्तनै महिमा कीर्तनेर द्वारा গুণকর্ম নাম ভগবানের দিব্য গুণ এবং কার্যকলাপে তার পাদ অম্বুরুহ শ্রীপাদ পদ্মের ধ্যানা ধ্যানের দ্বারা তার লিঙ্গ রূপ বিগ্রহ ইক্ষা দর্শন করে অর্হন আদি ভী এবং পূজার দ্বারা। শিল প্রপাদের অনুবাদ, মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা, নিজে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবানের শ্রীপাদপথে ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা। আপনারা বলুন, মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা, নিজে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবানের শ্রীপাদপদে ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। শিল প্রভুপাদের তাৎপর্য, পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পন্থা অচিরেই ভগবানের প্রতি প্রেম এবং অনুরাগ বর্ধিত করে হাজার হাজার পন্থার মধ্যে, সেটি সেটি ভব বন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। আরো বলা হয়েছে, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, প্রকৃতপক্ষে ধর্মের তত্ত্ব অত্যন্ত গুহ্য, কিন্তু তা সত্ত্বেও ধর্মের পন্থা গ্রহণ করার ফলে অনায়াসেই তা হৃদয়ঙ্গম করা যায়। যেমন বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মের তত্ত্ব ভগবানই প্রণয়ন করেছেন কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সে কথা পূর্ববর্তী শ্লোকেও ভগবত ও দিতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে। ভগবানের নির্দেশ অভ্রান্ত এবং তার ফলও সর্বতোভাবে নিশ্চিত। তার নির্দেশ অনুসারে ধর্মের আদর্শ রূপ হচ্ছে ভক্তিযোগ, যা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ভক্তিযোগ অনুশীলন করতে হলে প্রথমে সদ্গুরু গ্রহণ করতে হয়। শিল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উপদেশ দিয়েছেন, গুরু পাদাশ্রয়স্তস্মাৎ কৃষ্ণ দীক্ষেতি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তমানুবর্তনম সদ্ধর্ম পৃচ্ছা ভোগাদি ত্যাগ কৃষ্ণস্যা হেতব হেতবে। মানুষের প্রথম উদ্দেশ্য হচ্ছে, মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা। শিষ্যের কর্তব্য ঐকান্তিকভাবে জিজ্ঞাসু হওয়া এবং তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া। গুরু শুশ্রষায়া পদটির অর্থ হচ্ছে শ্রী গুরুদেবের দৈহিক স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগতভাবে সেবা করা, অর্থাৎ তাকে স্নান করতে, বস্ত্র পরিধান করতে, আহার করতে, নিদ্রা যেতে এবং তার অন্যান্য কার্যে সাহায্য করা উচিত। একে বলা হয় গুরু শুশ্রূষণম। শিষ্যের কর্তব্য ভৃত্যের মতো শ্রী গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা। প্রাণের অর্থ ধিয় বাচা, সকলেরই প্রাণ রয়েছে, ধন রয়েছে, বুদ্ধি রয়েছে এবং বাণী রয়েছে, এবং এই সবই শ্রী গুরুদেবের মাধ্যমে ভগবানকে নিবেদন করতে হয়। কর্তব্যরূপে শ্রী গুরুদেবে সবকিছু, কর্তব্যরূপে শ্রী গুরুদেবকে সবকিছু নিবেদন করতে হয়, এবং শ্রী শ্রী গুরুদেবকে নিবেদন সর্বান্তকরণে করা উচিত, কৃত্রিমভাবে জড় প্রতিষ্ঠা লাভের জন্য নয়। এই নিবেদনকে বলা হয় অর্পণ। অধিকন্তু ভগবত ভক্তির যথার্থ আচার আচরণ শিক্ষার জন্য ভক্ত এবং সাধুদের সঙ্গে বাস করা উচিত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্বন্ধে মন্তব্য করেছেন যে শ্রী গুরুদেবকে যা কিছু নিবেদন করা হয় তা প্রেম এবং অনুরাগ সহকারে করা উচিত, জড় প্রশংসা লাভের জন্য নয়। তেমনি ভগবত ভক্তের সঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই সম্বন্ধে বিচার করাও অবশ্য কর্তব্য। প্রকৃতপক্ষে সাধুর আচরণ সাধু সদৃশ হওয়া কর্তব্য, সাধব সদাচারা। আদর্শ আচরণে আগ্রহশীল না হলে তিনি সাধু পদের উপযুক্ত হন না। তাই বৈষ্ণবকে বা সাধুকে আদর্শ সদাচার সর্বতোভাবে অবলম্বন করা উচিত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে দীক্ষাপ্রাপ্ত বৈষ্ণবকে বৈষ্ণবচিত শ্রদ্ধা প্রদর্শন করা কর্তব্য, অর্থাৎ তার সেবা করা এবং তার বন্দনা করা কর্তব্য। কিন্তু যদি কেউ সঙ্গ করার উপযুক্ত না হয় তাহলে তার সঙ্গ করা উচিত নয়। গুরু শুশ্রূষায়া ভক্তা সর্বলব্ধার্পণেন চ সঙ্গেন সাধু ভক্তানাম ঈশ্বর আরাধনেন চ শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্তনৈর গুণকর্মণাম তৎপাদাম বুরুহধ্যানাত তল্লিঙ্গে ক্ষারহনাধিবি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বলছেন তিনি কিভাবে এই দিব্য জ্ঞান লাভ করেছিলেন। প্রহ্লাদ মহারাজের বয়স তখন মোটে 6 বছর, আর তার সহপাঠীদের তিনি এই পরম তত্ত্ব জ্ঞান দান করছেন। 6 বছরের শিশু ভগবত তত্ত্ব জ্ঞান দান করছেন। কৌমারম আচরে প্রাজ্ঞ ধর্মান ভগবতানি হ। তিনি বলছেন যে কৌমার অবস্থা থেকেই, শৈশব থেকেই ভগবত ভক্তির অনুশীলন করা উচিত। কৌমারম আচরে প্রাজ্ঞ, যারা প্রাজ্ঞ, যারা প্রবীণ, যারা জ্ঞানবান, তারা জানেন যে কৌমার থেকে মানে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে কৌমার, পাঁচ থেকে 10 বছর হচ্ছে না পৌগণ্ড, হ্যাঁ কৌমার 5 বছর পর্যন্ত, ওই বয়সেই ভগবত ভক্তির অনুশীলন করা উচিত। কৌমারম আচরে প্রাজ্ঞ ধর্মান, এই যে ভাগবত ধর্ম, ভগবত ভক্তি পরায়ণ হওয়ার যে ধর্ম, সেই ধর্ম অবলম্বন করা উচিত। কেননা এই যে মনুষ্য জীবন সেটা দুর্লভ, 84 লক্ষ জনের মধ্যে কেবল 4 লক্ষ জনই হচ্ছে মনুষ্য জগৎ। তার মধ্যে রয়েছে অসভ্য, অর্ধসভ্য, সভ্য। যারা সভ্য তাদের চরম শিখরে রয়েছে ভগবত ভক্ত। অর্থাৎ ভগবত ভক্তি যারা লাভ করেছেন তারা মানব শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, বা ভগবত ভক্তির অনুশীলনের ফলে মানব জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। তাই এই মানব জীবন এত দুর্লভ। আর সেই দুর্লভ মানব জীবনে, মানব জীবনটি হচ্ছে অর্থদহ একটা, এতে একটা অপূর্ব সুযোগের সম্ভাবনা রয়েছে, চরম অর্থ প্রদান করে এই মানুষের জীবন। কেন? কেন এই মনুষ্য জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব হয়। এই মনুষ্য জীবনে প্রশ্ন আসে, আমি কে, ভগবান কে, আমি কি করলাম, কোথা থেকে এলাম, আমার কি করা উচিত, এই প্রশ্ন মানুষই করতে পারে, অন্য কেউ করতে পারে। তাই এই মনুষ্য জীবন হচ্ছে অর্থদ, একটা মহান অর্থ প্রদান করে। মনুষ্য জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তা সত্ত্বেও এটি অনিত্য, কখন যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নেই, মৃত্যু যে কখন আসতে পারে কোনো নিশ্চয়তা নেই, অনিত্যম অপিহতি। তাই যারা ধীর, যারা প্রকৃত জ্ঞানবান, তারা কি করবেন, তূর্ণম অতি শীঘ্রই এই পথটি অবলম্বন করবে, যত্ন সহকারে, যতে তত অনুমৃত্যু যাবৎ, মৃত্যু পর্যন্ত এই পন্থা অবলম্বন করতে হবে। এই জ্ঞানটি প্রহ্লাদ মহারাজ কোথায় পেলেন? 6 বছরের শিশু প্রহ্লাদ মহারাজের তো দীক্ষা হয়নি, সাধুরও সঙ্গ হয়নি, চারদিকে সব অসুর, রাক্ষস, দৈত্য, বাবা দৈত্য, চারপাশে সব যারা রয়েছে তারা সব দৈত্য, তারা সব ভগবত বিদ্বেষী। তাহলে এই জ্ঞান প্রহ্লাদ মহারাজ পেলেন কোত্থেকে? প্রহ্লাদ মহারাজ এখানে সেই কথাই বলছে। হিরণ্যকশিপু যখন অমরত্ব লাভের জন্য মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করে, তখন তার অনুপস্থিতিতে দেবতারা, স্বর্গের দেবতারা হিরণ্যকশিপু রাজ্য আক্রমণ করে এবং হিরণ্যকশিপুর অনুচরেরা পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন হিরণ্যকশিপুর পত্নী কয়ধু গর্ভবতী ছিলেন। তো তা দেখে দেবতারা ঠিক করল যে এর গর্ভে নিশ্চয়ই আরেকটা দৈত্য রয়েছে। তাই তারা ঠিক করল যে একে বন্দী করে নিয়ে যাব, যখন শিশুটি জন্ম হবে ওই দৈত্য শিশুকে আমরা মেরে ফেলব, তাহলে হিরণ্যকশিপুরা বংশধর থাকবে না, এটাই তাদের মনে। তো তারা যখন এইভাবে কয়ধুকে বন্দী করে নিয়ে যাচ্ছিল তখন নারদ মুনি সেখানে উপস্থিত হলেন, এসে বললেন যে একজন অবলা নারীকে কেন তোমরা নির্যাতন করছো? তারা বলে যে আমরা ওকে বন্দী করে নিয়ে যাচ্ছি কেন, গর্ভবতী, এর যখন সন্তান জন্ম দেবে তখন সেই সন্তান, অসুর সন্তানকে আমরা মেরে ফেলব। নারদ মুনি তখন বললেন, না, এর গর্ভে যে সন্তানটি রয়েছে সে দৈত্য নয়, সে মহান ভগবত ভক্ত। তখন নারদ মুনির কথায় দেবতারা কয়ধুকে ছেড়ে দিল। এখন কয়ধুর তো থাকার কোনো জায়গা নেই, তাই কয়ধু নারদ মুনির পায়ে পড়ে বললেন যে আমি কোথায় যাব, আমি তো অসহায়, আমার পতি চলে গেছেন তপস্যা করতে, আমার অনুচরেরা সব চারদিকে ছড়িয়ে গেছে, পালিয়ে গেছে। তখন নারদ মুনি কৃপা করে কয়ধুকে তার আশ্রমে বাস করার সুযোগ দিল। এবং নারদ মুনি তাকে উপদেশ দিতেন ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে। আর সেই গর্ভে অবস্থানকালেই প্রহ্লাদ মহারাজ নারদ মুনির সেই উপদেশগুলো শুনত। এর থেকে বোঝা যায় যে মায়ের চেতনা গর্ভস্থ সন্তানকে কিভাবে প্রভাবিত করে। তাই জন্য আমরা সব সময় গর্ভবতী মায়েদের নির্দেশ দিই, ভগবত চিন্তায় মগ্ন থেকো, যাতে তোমার গর্ভস্থ সন্তান ভগবত ভক্ত হতে পারে প্রহ্লাদ মহারাজের মত। প্রহ্লাদ মহারাজ এইভাবে গর্ভে অবস্থান, মাতৃগর্ভে অবস্থান কালেই তিনি এই মহান তত্ত্বজ্ঞান দিব্যজ্ঞান লাভ করেছিলেন, সেই কথাই তিনি বলছেন। প্রপাদ এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকের কথা উল্লেখ করেছেন। এর পূর্ববর্তী শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন নারদ মুনি তাকে কি শিক্ষা দিয়েছিলেন। হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধা মাধব কি জয়, সখী বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল, প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, শ্রীল প্রভুপাদ কি। এর পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, আমি শ্লোকটাই পড়ছি অনুবাদটা, ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যে সমস্ত উপায় রয়েছে তার মধ্যে স্বয়ং ভগবান যে পন্থাটি দান করেছেন সেটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে। সেই পন্থাটি হচ্ছে ভগবত প্রেম বিকশিত করার কর্তব্য কর্মের অনুষ্ঠান। এখানে কি পূর্ববর্তী শ্লোকে কি বলা হলো, ভগবান যে পন্থাটি দিয়েছেন সেটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পন্থা এবং সেই পন্থাটি অবলম্বন করা উচিত। আর সেই পন্থাটি কি, সেই পন্থাটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। এই পন্থাটি ভগবান দিয়েছেন। ভগবত গীতায় ভগবান কি বললেন, তার চরম উপদেশ কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, তোমার তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, আমার শরণাগত হও, মামেকম শরণম ব্রজ, ভগবানের শরণ নিলে কি হবে, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সূচনা। ভগবানের শরণ নিলে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে সম্বন্ধে তুমি কোনো চিন্তা করো না, মা সূচনা। এবং সেই শ্লোকে এটাও বলা হয়েছে যে ভগবান যে পন্থাটি আচরণ করেন, যে পন্থাটি ভগবান দিয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে ভগবান যে পন্থাটি অনুশীলন করেছেন আচরণ করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই পন্থাটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এবং সেই পন্থাটি কি সেটি এই দুটি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। সেই পন্থাটি কি, সেই পন্থাটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা, ভগবানকে ভালোবাসার পন্থা। আর সেই যে পন্থাটি ভক্তি, ভক্তি শুরু কিসের থেকে হয়, আদৌ গুরবাশ্রয়, সর্বপ্রথমে শ্রী গুরুর আশ্রয় গ্রহণ করা, পাদাশ্রয় গ্রহণ করা। কেন, কেননা গুরুর শিক্ষা লাভ না করতে পারলে এই পন্থাটি বোঝা যাবে না, এই পন্থাটির অনুশীলন করা যাবে না। কেউ কি নিজে নিজে সবকিছু শিখে নিতে পারে, তোমরা কেউ কি এখানে অ কখন নিজে নিজে শিখেছ, হ্যাঁ, এমনকি অ কখন শিখবার জন্য আমাদের গুরুর প্রয়োজন। অতএব এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান সেটি জানতে হলে আমরা কি নিজে নিজে শিখতে পারবো, কেউ বলতে পারে যে আমার তো বই তো রয়েছে, বই পড়ে আমি শিখে নেব। হ্যাঁ, কিন্তু বই পড়ে কি শেখা যায়? ঠিক না। ভালো বই পড়ে শিখলে, নিজে নিজে শিখলে সেটা কি শেখাটা পূর্ণ হয়? যেমন কেউ বাজার থেকে ডাক্তারির বই পড়ে কিনে সেগুলি পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে? হ্যাঁ, স্কুলে গিয়ে কলেজে গিয়ে ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে হয়, তাই না? তখনই কেবল স্বীকৃতি পাওয়া যায়, হ্যাঁ এ ডাক্তার। কেউ যদি নিজে নিজে ডাক্তার হওয়ার ইয়ে করে তাহলে সেটা একটা অপরাধ, দণ্ড ভোগ করতে হয় তাকে। কেউ যদি উপযুক্ত শিক্ষা না নিয়ে যদি ডাক্তারি করতে চেষ্টা করে তাহলে তাদের দণ্ডদান করা, সেটা অন্যায়। ঠিক তেমনি গুরুর কাজ তো অনেকটা ডাক্তারের মতো। ডাক্তার শরীরটাকে সারায়, শরীরের রোগ সারায়, আর শ্রী গুরুদেব আত্মার রোগ সারায়। তো কোন রোগটার গুরুত্ব বেশি? আত্মার। তাহলে সাধারণ দেহর চিকিৎসা করার জন্য যদি আমাদের উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হয় তাহলে আত্মার রোগ সারাবার জন্য কতটা যোগ্যতা অর্জন করতে হবে? সে তারপরের যোগ্যতাটা কি? গুরুর গুরুর প্রথম যোগ্যতাটা কি? তিনি কৃষ্ণকে জানেন, তাই তিনি জানাতে পারেন, শিক্ষা দিতে পারেন কৃষ্ণকে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। আচ্ছা, তার উপরে আরেকটা কথা রয়েছে, এই কৃষ্ণ তত্ত্ব জানতে হলে কিভাবে জানা যাবে? তার উপযুক্ত গুরুর মাধ্যমে। তিনি তার গুরুর মাধ্যমে এই জ্ঞান লাভ করেছেন। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। এইভাবে যেতে 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 চরমে কে আসছে? শ্রীকৃষ্ণ। এই যে এই জ্ঞান কি, তো ওই জগতের জ্ঞান। ওই জ্ঞান এই জগতে আমরা পাব কি করে? তাই ওই জগতের কারোর কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হয়। ভগবানই এই জ্ঞানটি দান করেন, তাই তিনি হচ্ছেন আদি গুরু। এবং এই যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেই পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার কর্তব্য। অনেক সময় অনেক ভুইফোর গুরু আসে, তাদের যদি প্রশ্ন করা হয় তোমার পরম্পরা কি, কোন যথাযথ পরম্পরা নেই। তাহলে কি করতে হবে? সেই গুরুর অনুসরণ করলে চলবে, কাজ হবে কিছু? সেই অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুত হরি কথামৃত, যে অবৈষ্ণব তার মুখে যদি হরিকথাও যদি শ্রবণ হয় সেটাও সর্বোচ্ছিষ্ট যথাপয়ম। দূতটা যদি সাপ স্পর্শ করে তাহলে দূতটা কি আর দূত থাকে? দূতটা বিষাক্ত হয়ে যায়। অতএব শাস্ত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে এমন গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং যিনি বৈষ্ণব পরম্পরায় যুক্ত। এই চারটি বৈষ্ণব পরম্পরা রয়েছে, সেগুলি হচ্ছে ব্রহ্ম, শ্রী, রুদ্র এবং কুমার। ব্রহ্মা থেকে যে সম্প্রদায়টি আসছে, ব্রহ্মাকে ভগবান এই জ্ঞান দান করেছে, এটা একটা সম্প্রদায়। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে ভগবান এই জ্ঞান দান করেছে, এটা আরেকটা সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। তারপরে রুদ্র সম্প্রদায়, শিব, শিবের থেকে যে সম্প্রদায়টি আসে, এবং কুমার, চার কুমার, সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার। এই চার কুমারকে শঙ্করশন ভগবান বলরাম এই জ্ঞান দান করেছেন। এই চারটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় যেটা খিতি পাবনা, খিতি মানে এই পৃথিবী, এই পৃথিবীকে পবিত্র করে। বৈষ্ণব ছাড়া সদ্গুরু হতে পারে না, গুরু নামে অনেকে অভিহিত হতে পারে, যেমন আমরা স্কুলে কলেজে যে আমাদের শিক্ষক তাদেরকে আমরা গুরু বলে মানি, যারা নাচ গান শেখে তারা যার কাছে শিখছে তারা তাদেরকে গুরু বলে মানে, আমার নাচের গুরু, আমার গানের গুরু। কিন্তু সদ্গুরু হচ্ছেন কে? সদ্গুরু হচ্ছেন বৈষ্ণব, যিনি ভগবত তত্ত্ববেত্তা এবং যিনি সৎ সম্প্রদায়ের সঙ্গে, বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছে। এবং সেই সদ্গুরুর সান্নিধ্যে এলে আমরা কি জানতে পারছি? সদ্গুরুকে সেবা করতে হবে। যেমন কিভাবে? যে তার তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া, তার কাছে বিনম্রভাবে প্রণিপাত করে তার কাছে যেতে হবে। প্রণিপাতে না, প্রণিপাতের দ্বারা প্রণত হয়ে তার কাছে যেতে হবে। পরিপ্রশ্নে না, তার কাছে নিষ্ঠা সহকারে প্রশ্ন করতে হবে, ঐকান্তিক নিষ্ঠা সহকারে, তাকে চ্যালেঞ্জ করে না, তার কাছে বিনম্রভাবে প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞান লাভের জন্য প্রশ্ন করতে হবে। পরিপ্রশ্নে না, সেবায়া, তাকে সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, সেবায়া। তখন উপদেশ শান্তিতে জ্ঞানম, তিনি সেই জ্ঞানটি উপদেশ দেন। উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাস তত্ত্বদর্শী, কেননা তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি তত্ত্বদ্রষ্টা, তিনি তত্ত্ব দর্শন করেছেন, তিনি ভগবানকে জানেন, তাই জন্য তিনি আমাদের ভগবানকে জানিয়ে দিতে পারেন। তিনি ভগবানের প্রতিনিধি, তাই তিনি ভগবানের সঙ্গে আমাদের যুক্ত করে দিতে পারেন। তাই এখানে সেই কথা বলা হচ্ছে, তার কাছে ভগবত ভক্তির শিক্ষা লাভ করতে হয়, তারপরে ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করতে হয়, ভক্তদের সঙ্গে সাধু সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা আরাধনা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, ভগবানের দিব্য গুণাবলী এবং ভগবানের লীলাসমূহ কীর্তন করা, শ্রবণ কীর্তন, ভগবান সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে ধ্যান করা, স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, ভগবানের নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা, এইটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। তার মধ্যে দুটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেগুলি হচ্ছে শ্রবণ এবং কীর্তন। শ্রবণের মাধ্যমে ভগবানকে জানা যায়, শ্রবণের মাধ্যমে ওই জগতের সংবাদ পাওয়া যায়। ওই জগৎকে আমরা চোখে দেখতে পারি না, আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, কিন্তু কান দিয়ে আমরা সেই জগতের সংবাদ লাভ করতে পারি, কান দিয়ে আমরা সেই জগৎকে উপলব্ধি করতে পারি, সেই জগৎকে দর্শন করতে পারি, কানের মাধ্যম, শোনার মাধ্যম। তবে কার কাছ থেকে শুনতে হবে? যে সেই জগতের কথা জানেন তার কাছ থেকে শুনতে হবে। সেই জগতের সংবাদ যে দিতে পারবে না, সে কতগুলি আজে বাজে কথা বলে আমাদের কানটাকে পচিয়ে দেবে, সেটাই আজকাল হচ্ছে। সাধুর পোশাক পরে সব ভণ্ডরা এই জগতের লোকের সর্বনাশ করছে। ওদের কথা শুনতে বহু বহু লোক যাচ্ছে, কিন্তু কেউ একটাও কৃষ্ণ ভক্ত হচ্ছে। অথচ ইসকনের প্রভাবে কি হচ্ছে, যারাই আসছে তারাই কৃষ্ণ ভক্ত। তারা তোমরা এখানে কে কে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছো, হাত তোলো। বা সকলেই করে ফেলেছে, খুব ভালো। কিভাবে হলো এই পথে, তোমরা কিভাবে এলে? হ্যাঁ, ইসকনের প্রভাবে, ইসকনের ভক্তের সান্নিধ্য লাভের প্রভাবে, তাই না? কেউ ইসকনের ভক্তের ছাড়া কাকে সাধু হতে, ভক্ত হতে পেরেছে এখানে? কেউ হয়েছে? কেউ হতে পারে? হ্যাঁ, এইটি হচ্ছে শ্রীল প্রভুপাদের অসীম কৃপা। তিনি এমন একটা আয়োজন করে গেছেন, হ্যাঁ দেখো, শ্রীল প্রভুপাদ একা আমেরিকাতে গিয়েছিলেন, গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে শুরু করেছিলেন। তারপর কৃষ্ণ প্রভুপাদ কি করলেন, গিয়েছিলেন আমেরিকা, কিন্তু সারা পৃথিবী জুড়ে তিনি প্রচার করলেন, এমনকি ভারতবর্ষেও তিনি প্রচার করলেন। ভারতবর্ষে কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে গিয়েছে, মুষ্টিমেয় কয়েকজন এদিক সেদিকে হয়তো কৃষ্ণ ভক্তির অনুশীলন করছিলেন কয়েকটা মঠে মন্দিরে, কিন্তু ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ হয়ে গিয়েছে। শ্রীল প্রভুপাদ তার আমেরিকান ভক্তদের এনে ভারতীয়দের শিক্ষা দিলেন কি করে কৃষ্ণ ভক্ত হতে হয়। ভারত প্রভুপাদ যখন প্রচার করছেন তারা শুনছিল না, তাদের মনোভাব, ও ভারতীয় এর কাছে কি শিখবো, আমি সব জানি। কিন্তু যখন দেখলো আমেরিকানরা এসছে, তখন বাবা আমেরিকান এসছে, আমেরিকানরা সাধু হয়েছে, সুতরাং ওদেরকে ওদের কথাটা শুনতে হবে। প্রভুপাদ বলতেন, মাই ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট, ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট। যদি কেউ শোনে যে হাতি নাচছে, হাতি নাচ হবে, তাহলে কি হবে? সার্কাস দেখতে যায় না লোকেরা? হাতির নাচ দেখতে যায়। আর সে হাতি যদি সাদা হাতি হয় তাহলে তার আকর্ষণটা আরো বেশি। এইভাবে প্রভুপাদ আমেরিকান ইউরোপিয়ান শিষ্যদের এনে এখানে কৃষ্ণ ভক্তির প্রচার করতে শুরু। তার ফলে ক্রমশ আর কি, এটা উপায়টা কি, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যে কথা তুমি জানতে পেরেছো কৃষ্ণ সম্বন্ধে সেটা অন্যদেরকে শোনাও। এইভাবে কি হচ্ছে, প্রথম প্রভুপাদের শিষ্যরা মুষ্টিমেয় কয়েকজন এসে প্রচার করলেন, তাদের প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা এই পথটি অবলম্বন করলেন, তারা প্রচার করতে শুরু করলেন, তারপরে তাদের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা প্রচার করতে শুরু করলেন, এইভাবে প্রচার বাড়তে লাগল। অতএব এখানে আমি আবার প্রশ্ন করব, তোমরা কে কে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছ? মনে হচ্ছে হাত একটু কম উঠলো এবার। তো যারা এই কৃষ্ণ ভক্তির পন্থা পেয়েছ তারা কি প্রচার করবে, অন্যদেরকেও দেবে, না নিজের, হ্যাঁ নিজেই নিজের সম্পদ রেখে দেবে, কি করবে, বিতরণ করবে? কে কে বিতরণ করবে দেখি। আচ্ছা আমি করবে না, আমি কে কে বিতরণ করছো আমি শুনি, কে কে বিতরণ করছো? ও এত কম, ঠিক আছে, কে কে করবে? ঠিক তো, পড়াটা খুবই সহজ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তোমাদের জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে? আছে, তাদের কাছে গিয়ে শোনাবে, শোনালে তাদের লাভ হবে? কি হলো, লাভ হবে না? তাদের লাভ হবে। আর তাদের কাছে এই কৃষ্ণ ভক্তি বাঁটলে তোমার লাভ হবে না ক্ষতি হবে?
কৃষ্ণ ভক্তি বাটলে, কৃষ্ণ ভক্তি বিতরণ করলে কৃষ্ণ ভক্তি কমে যাবে, কি হবে? আচ্ছা, যত দেবে তত বাড়বে। তো তুমি কি বাড়াতে চাও না কমাতে চাও? তাহলে কি করবে? খুব ভালো করবে তো। আচ্ছা আরেকবার আমি দেখি, হাত কে কে প্রচার করবে? হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি। কারো কোনো প্রশ্ন আছে? পুষ্পগোপাল দাস, পুষ্পগোপাল দাস কোথায়? হরে কৃষ্ণ গুরু মহারাজ, এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন গুরুদেবের সেবা করার কথা। যারা গুরুদেবের দৈহিক সেবা করতে পারছে না তারা কি গুরুদেবের কৃপা পাবে না? গুরুদেবের সেবা, হ্যাঁ, সবচাইতে বড় সেবাটা কি? গুরুদেবের নির্দেশ পালন করা। গুরুদেবের দৈহিক সেবা করার সুযোগ পেলে ভালো, কিন্তু না পেলেও ক্ষতি নেই। গুরুদেবের নির্দেশ যদি পালন করো তাহলে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা। অতএব কোনো অসুবিধা আছে? ওকে, গুরুদেবকে সবকিছু উৎসর্গ করার তাৎপর্য কি? প্রকৃতপক্ষে আমাদের সবকিছু ভগবানকে দিতে হবে, তাই না? নাকি আমরা কিছু রেখে দেব, কিছু ভগবানকে দেব? হ্যাঁ, অন্তত চেষ্টা করতে হবে যাতে সবটাই দিয়ে দিতে পারে। কেন? কেন মৃত্যুর সময় যদি আমি আমার জন্য কিছু রেখে দিই তাহলে সেটা ভোগ করার জন্য আমাকে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, তো কি ফিরে আসতে চাও? তাহলে কি করতে হবে? সবকিছু ভগবানকে দিতে হবে। হ্যাঁ, এখন ভগবানকে দিতে হয় তার প্রতিনিধির মাধ্যমে, এবং ভগবানের প্রতিনিধি হচ্ছেন শ্রী গুরুদেব। আর গুরুদেব কি করেন? তোমরা দিলে গুরু ভগবানের জন্য আর গুরুদেব কি সেটা রেখে দেবেন? না, গুরুদেব হচ্ছেন ভায়া মিডিয়াম, মাধ্যম। তোমরা দিচ্ছ, কাকে দিচ্ছ? ভগবানকে। আর গুরুদেব সোজা সাপ্লাই করে দিচ্ছে। এইটি হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য। শতকরা শতভাগ, হ্যাঁ, 100% কৃষ্ণ ভাবনামৃত লাভ করিতে হইলে আমাকে কি কি করিতে হইবে? শতকরা শতভাগ কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে আমাদের শতকরা শতভাগ নিজেকে ভগবানের কাছে দিয়ে দিতে হবে। আর কিভাবে দিতে হবে? মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়াপদে নন্দ কিশোর। আমার মন, আমার দেহ, আমার গৃহ, আমার ধন সম্পদ, আমার আত্মীয় স্বজন, যো কিছু মোর, আমার যা কিছু আছে সব অর্পিলু তুয়াপদে নন্দ কিশোর। হে নন্দ কিশোর শ্রীকৃষ্ণ, আমি তোমাকে উৎসর্গ করে দিলাম। এখন এটা হয়তো প্রথমেই হয়তো শতকরা শতভাগ নাও হতে পারে, তবে চেষ্টা করতে হবে 100%। বুঝতে পারলে এই প্রশ্নটা কার ছিল? ওকে, মনকান্ত মান্না, মনকান্ত মান্না গুরু মহারাজের পাদপদ্মে স্থান দিয়ে দণ্ডবত প্রণাম গ্রহণ করিবেন। আচ্ছা, পাপ করলে নরকে যায়, পুণ্য করলে স্বর্গে যায়, ন্যূনতম কিরকম কৃষ্ণ সেবা করলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়? ন্যূনতম নয়, সম্পূর্ণভাবে। যেটা আমি বললাম, যদি নিজের জন্য কিছু রেখে দাও তাহলে আবার ফিরে আসতে হবে। সেই রিস্ক নেবে? তাহলে পুরোটাই দিয়ে দাও। মানস দেহ গেহ যো কিছু মোর। এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো গৃহস্থ, আমরা সব দিলে কি চলবে, কি করে চলবে? খুব সহজ। বাড়িটা কার? বাড়িটা তোমার না ভগবানের? তো কিভাবে ভগবানের হলো? কিভাবে বাড়িটাকে ভগবানের বাড়িতে তৈরি করবে? বাড়িটাকে ভগবানের মন্দির করে নাও, ভগবানের বিগ্রহ বাড়িতে রেখে বাড়িটা ভগবানের বলে গ্রহণ কর। তোমার আত্মীয় স্বজন আছে, স্ত্রী পুত্র আছে, তারা তোমার স্ত্রীকে, তোমার স্ত্রী সে তোমার স্ত্রীকে ভগবানের দাসী, তোমার ছেলে মেয়েরা তোমার ছেলে মেয়ে তারা ভগবানের ছেলে মেয়ে, তাহলে বাড়ি ছাড়তে হচ্ছে না, বাড়িটাকে ভগবানের করে দাও, পরিবার ছাড়তে হচ্ছে না, পরিবারটাকে ভগবানের করে দাও, তাহলে অনায়াসে আমরা সবকিছু ভগবানকে নিয়ে দাও। এটা সেই জন্য কেবল মনোভাবের পরিবর্তন। পূর্ণানন্দ দাস এখানে অনুরোধ এসছে শরণাগতির গান শোনাতে, আজকে সময় হবে না, আমাকে 9টার মধ্যে ক্লাস শেষ করতে হবে, এখানে কর্তৃপক্ষের নির্দেশ আছে। আচ্ছা, লক্ষ্মী হরিদাস, লক্ষ্মী হরিদাস ইংরেজিতে লিখেছেন গুরু মহারাজ। আচ্ছা, হিরণ্যকশিপু did austerity for 60,000 years. So did Kayadhu stayed at Narad Muni's ashram for 60,000 years. Bujhte hobe, hain Narad Muni Kayadhu ke ekta ashirbad korechilen, ekta bor diyechilen, tar poti phire na asha porjonto tar putre jonmo hobe, ebong সেটা বুঝতে হবে যে হিরণ্যকশিপু না আসা পর্যন্ত কেবল আশ্রমেই ছিলেন না কয়ধু, প্রহ্লাদ মহারাজের জন্ম হয়নি। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ।